ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন দুপুর ১২টা আর বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৯:৩০। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই অধিবেশন শুরু করছি আমি আনিসা আহমেদ। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
এই কোরবানির ঈদ যাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৫৯ জন নিহত এবং ৯৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে নজরদারি সংস্থা যাত্রী কল্যাণ সমিতি।
কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিল।
বাংলাদেশের কক্সবাজারে একজন রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়েছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলের দুই রাজ্য অসম ও অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকায়।
তাছাড়া আজকের অধিবেশনে আরও থাকছে ব্রেক্সিটের সম্মেলন নিয়ে একটি পর্যালোচনামূলক সাক্ষাৎকার এবং আজকের আলাপনির বিষয় বাংলাদেশের নির্বাচনে ইভিএম এর ব্যবহার, সুবিধা অসুবিধা। তবে সবকিছুর আগে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। আজ রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে আমেরিকার দীর্ঘদিনের আইন প্রণেতা এবং যুদ্ধ ফেরত নায়ক প্রয়াত সেনেটর জন ম্যাককেইনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। ক্যাপিটাল হিলের রোটান্ডায় কাঠের তৈরি ছোট এক মঞ্চের ওপরে কফিনটি রাখা হয়। ওই একই মঞ্চ ব্যবহার করা হয়েছিল ১৮৬৫ সালে প্রয়াত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কফিন রাখার জন্য। বৃহস্পতিবার বিমানযোগে দক্ষিণ পূর্বাঞ্চলের রাজ্য অ্যারিজোনা থেকে ওয়াশিংটনে তার মরদেহ নিয়ে আসা হয়। অ্যারিজোনার প্রতিনিধি হিসেবে ১৯৮২ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন। শত শত কংগ্রেস সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্যাপিটাল ভবনের রোটান্ডায় তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন। আমেরিকার ইতিহাসে ক্যাপিটাল হিলের রোটান্ডায় এ পর্যন্ত মাত্র ৩০ জন আমেরিকানের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন। এর আগে সেনেটর ম্যাককেইনের নিজ রাজ্য অ্যারিজোনার ফিনিক্সে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শ্রদ্ধা জানানো হয়। ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার পোপ ফ্রান্সিসকে নির্দোষ বলে দাবি করেছেন। তবে যুক্তরাষ্ট্রের একজন কার্ডিনালের বিরুদ্ধে যৌন অসদ আচরণের বিষয়টি জেনেও তা উপেক্ষা করায় পোপ ফ্রান্সিস নজিরবিহীন জনরোষের মুখোমুখি হয়েছেন। সেক্রেটারি অফ স্টেট বলেছেন ওই অভিযোগের কারণে এক সময়ের শীর্ষ ক্যাথলিক দূত পোপ ফ্রান্সিসের পদত্যাগ দাবি করেছেন, কিন্তু ওই তিক্ততা এবং উদ্বেগ সত্ত্বেও পোপ ফ্রান্সিস তার অনুগ্রহ বজায় রেখেছেন। পোপের বিরুদ্ধে অভিযোগকারী আর্চ বিশপ কার্লো মারিও ভিগানো গত রবিবার ১১ পৃষ্ঠার এক নথিতে ওই অভিযোগটি করেন। বাংলাদেশের কক্সবাজারে একজন রোহিঙ্গা প্রহরীকে গুলি করে হত্যা করা হয়েছে। ইয়াবা ব্যবসার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার বিকেলে টেকনাফ লেদা ক্যাম্পে ওই ঘটনাটি ঘটে। এ সম্পর্কে আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসাইন শাকিলের বিস্তারিত রিপোর্ট।
গত এক বছরে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ২৫ জন রোহিঙ্গা খুন হয়েছে। এর মধ্যে উখিয়ায় ১৪ জন, টেকনাফে ১১ জন। নিজেদের মধ্যে কুন্দল এবং ইয়াবা ব্যবসার জের ধরেই ঘটেছে অধিকাংশ হত্যাকাণ্ড। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত কুমার বড়ুয়া আজকের ঘটনা সম্পর্কে ভয়েস অব আমেরিকাকে বলেন,
বিদ্যমান শহীদ আলম উত্তরাল এখানে যারা ইয়াবা সাথে সম্পৃক্ততা আছে, আরো কিছু অসামাজিক কার্যকলাপ সাথে জড়িত, তারা বেশ কয়েকদিন আগে ইয়াসে যে মারা গেছে সে তাদের বলছিল এগুলো না করার জন্য, ওইটার খুবই আইসা তারা গুলি করছে, গুলি করার পরে সে ওই স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে, ওখানে মারা গেছে।
নিহত মোহাম্মদ ইয়াসের ২০০৮ সালে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। হত্যাকাণ্ডে জড়িত সৈয়দ আলম আরো অনেক আগে মিয়ানমার থেকে পালিয়ে এসেছিল বলে জানা গেছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, টেকনাফ।
নজরদারি সংস্থা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই ঈদের সময় যাত্রায় ১৬ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ১৩ দিনে ২৩৭টি সড়ক দুর্ঘটনায় ২৫৯ জন নিহত এবং ৯৬০ জন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
সংবাদ সম্মেলনে জবাবদিহিতার অভাব এবং সিন্ডিকেট ব্যবস্থার কারণে সড়ক পরিবহনে নৈরাজ্য চলছে বলে জানানো হয়েছে। ওই সংবাদ সম্মেলনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন,
নীতি নির্ধারণে জবাবদিহিতার তৈরির ব্যাপারে যে অনাগ্রহ, সেই জায়গাটা দুর্বল করে ফেলছে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট।
সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এই মন্ত্রী এমপিরাই দেখা যাচ্ছে শ্রমিকদেরও প্রতিনিধিত্ব করেন, মালিকদেরও প্রতিনিধিত্ব, ফলে এতটাই পাওয়ারফুল একটা চক্রের হাতে ব্যবস্থাটা জিম্মি হয়ে আছে।
সংবাদ সম্মেলনে অবিলম্বে সড়ক পরিবহন খাতে জবাবদিহিতা নিশ্চিত করা এবং অসাধু চক্রের অবসান দাবি করা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিববাসীদের ওপরে সিরিয়ায় রাশিয়া সমর্থিত সরকারি বাহিনী ব্যাপক হামলা চালানোর পরিকল্পনা যে করছে সে সম্পর্কে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের শেষ শক্ত ঘাঁটি ইদলিব দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের কর্মকর্তারা সিরিয়া সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা যেন আক্রমণ অভিযান চালানোর আগেই ইদলিবের জনগণকে ওই এলাকা ছেড়ে যাওয়ার সুযোগ দেন। কর্মকর্তারা আরও বলেন, ওই আক্রমণের ফলে সেখানে ঘোরতর মানবিক সংকট দেখা দিতে পারে। সিরিয়া বিষয়ক জাতিসংঘের দূত স্টেফান দ্য মিস্তোরা বৃহস্পতিবার এক হুঁশিয়ারি বার্তায় বলেছেন যে কোনো পক্ষের রাসায়নিক অস্ত্র ব্যবহার গ্রহণযোগ্য হবে না। গত বছর খান শেখুন এলাকার জনসাধারণের ওপরে সেরিন স্নায়ু গ্যাস ব্যবহারের মারাত্মক সব ছবি প্রকাশের ফলে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা দিয়েছে। ওদিকে রাশিয়ার রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা ইতার তাস জানিয়েছে যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, ইদলিব হচ্ছে সন্ত্রাসবাদীদের শেষ শক্ত ঘাঁটি, যারা অসামরিক লোকজনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে এবং সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সিরিয়ার সরকারকে আলোচনায় বাধ্য করছে। কাজেই তিনি বলেন, সব দৃষ্টিকোণ থেকেই এদের নিশ্চিহ্ন করতে হবে। সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে যে চীনে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে অনেক নদীর পানি। এর ফলে ভারতের অসম এবং অরুণাচল প্রদেশে বিস্তীর্ণ এলাকায় বন্যা হওয়ার আশঙ্কা থাকতে পারে। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
জানা যাচ্ছে চলতি বছরের বৃষ্টি গত 150 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে চীনের এই সাংপো নদীর জলের ভয়াবহতাকে। এখনও পর্যন্ত এই নদীর উপর তৈরি বাঁধ থেকে 9,020 কিউমেক জল ছেড়েছে চীনা প্রশাসন। অরুণাচল প্রদেশ, সিয়াং ও অসমে ব্রহ্মপুত্র নদ দিয়ে যা প্রবেশ করছে ভারতে, আশঙ্কা ছাড়া হতে পারে আরও কয়েক কিউমেক জল, যার ফলে ভারতের অরুণাচল ও অসমের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। নুগেশা, ইয়াংকান ও নুশিয়া এই তিনটি হাইড্রোলজিক্যাল স্টেশন থেকে ভারতের সঙ্গে সম্পর্ক রাখছে চীন, সেখান থেকে ভারতে পাঠানো হচ্ছে যাবতীয় তথ্য। ইতিমধ্যে অরুণাচল প্রদেশের সিয়াং নদীর পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। নদীর আশপাশ থেকে অন্যত্র সরে যেতে শুরু করেছে মানুষ, যদিও সেন্ট্রাল ওয়াটার কমিশনের দাবি আতঙ্কিত হওয়ার কিছুই নেই, প্রশাসন যথেষ্ট সজাগ, তার যথাযথ ব্যবস্থাও নিচ্ছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সরকারের দয়ার দান নয়, তাদের আইনগত অধিকার, জানিয়েছেন কলকাতার হাইকোর্ট। এ সম্পর্কে আমাদের অপর কলকাতা প্রতিনিধি দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
বস্তুত বামফ্রন্ট সরকারের আমল থেকেই এই রাজ্যের সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা বা ডিএ আদায়ের লড়াই করে আসছেন। সরকার কখনো দেয়, কখনো তহবিলে অর্থ কম আছে বলে বাকি রাখে। রাজ্যের প্রশাসনিক ট্রাইব্যুনালও জানিয়েছিল যে সরকার তার ইচ্ছে অনুযায়ী ডিএ দিতে পারে। এর বিরুদ্ধে কর্মীরা হাইকোর্টে যান। আজ হাইকোর্ট রায় দিয়েছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে মহার্ঘ ভাতাও বাড়বে, এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ হারে বৈষম্য থাকা উচিত নয়। এ বিষয়ে দুমাসের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে হাইকোর্টের কাছে বক্তব্য পেশ করতে হবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কম্বোডিয়ার এক আদালত অস্ট্রেলিয়ান চিত্র নির্মাতা জেমস রিকেটসনকে গুপ্তচর বৃত্তির দায়ে 6 বছরের কারাদণ্ড দিয়েছে। তবে কোন দেশের জন্য রিকেটসন গুপ্তচরের কাজ করেছিলেন সে সম্পর্কে কম্বোডিয়ার সরকারি আইনজীবীরা কোনো প্রমাণ দাখিল করতে পারেনি। মিশিগান রাজ্যের ডেট্রয়েটে আজ শুক্রবার হাজার হাজার মানুষ সঙ্গীত জগতের কিংবদন্তী শিল্পী আরিথা ফ্র্যাঙ্কলিনকে শেষ সম্মান জানানোর জন্য সমবেত হচ্ছেন। চার্লস এইচ রাইট মিউজিয়াম অফ আফ্রিকান আমেরিকান হিস্ট্রি মিউজিয়ামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। হৃদয়ের রানী নামে খ্যাত আরিথা ফ্র্যাঙ্কলিন 76 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি প্যানক্রিয়েটিক ক্যান্সারে ভুগছিলেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আপনারা শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে এবং অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক ফ্যান পেজেও। বিমস্টেকের দুদিনব্যাপী শীর্ষ বৈঠক শেষ হয়েছে, সে খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি। সাত জাতির সমন্বয়ে গঠিত এই বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশনের 18 দফা ঘোষণাপত্র নেওয়া হয়। বিমস্টেকের অগ্রগতি, এর সাফল্য ও ব্যর্থতা নিয়ে আমাদের কথা বলার কথা ছিল বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদের সঙ্গে, কিন্তু টেলিফোন লাইনে সমস্যা হওয়ায় আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। কিন্তু যে প্রশ্নটা উঠে এসছে যে বিমস্টেক যেটি মূলত গঠিত হয় 1990-এর দশকে, তা কতটুকু অগ্রসর হয়েছে, কতখানি অগ্রসর হয়েছে, এবং প্রথম দিকে যে বিষয়টি লক্ষ্যযোগ্য ছিল সেটি হল যে বিমস্টেকের মধ্যে বার্মা অর্থাৎ মিয়ানমার এবং থাইল্যান্ড অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু পরে থাইল্যান্ড এবং বার্মা অন্তর্ভুক্ত হয়। তো অনেকেই আবার প্রশ্ন করেন যে এই বিমস্টেকের অগ্রগতিটা তেমন উল্লেখযোগ্যভাবে সাধিত না হওয়ার কি প্রধান কারণ যে দুদেশের মধ্যকার কিংবা এই বিমস্টেকের সদস্যদের মধ্যে অভিন্ন কোনো রকমের সমস্যা আছে কি না, কিংবা অভিন্ন সমস্যা যদি না থাকে তাহলে এর সমাধানের পথে হয়তো কেউ তেমনভাবে অগ্রসর হচ্ছে না। বিমস্টেকের যে সম্মেলন শেষ হলো, শীর্ষ সম্মেলন শেষ হলো নেপালে, সেখানে অবশ্য সন্ত্রাস দমনের উপর একটা বড় রকমের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। অভিন্ন মতৈক্য হয়েছে সন্ত্রাস দমনের ব্যাপারে। কিন্তু পাশাপাশি আরেকটি প্রশ্ন অনেকে বলছেন যে রোহিঙ্গা প্রশ্নটি আসেনি। এই প্রশ্নটি দ্বিপাক্ষিক প্রশ্ন থাকার কারণেই হয়তো আসেনি। যেমন আমরা লক্ষ্য করি যে সার্ক সম্মেলনের সময় অনেক সময় কাশ্মীরের বিষয়টা উঠে আসে না, কাজে এই বিষয়গুলো পর্যালোচনার অপেক্ষায় রইল। আমরা আশা করছি যে আমাদের এই অধিবেশন শেষ হওয়ার পর বাংলাদেশ সময় রাত 11:30, ভারতে রাত 11:00 এবং এখানে বেলা 1:30 আমরা আবার নাজনীন আহমেদকে পাব ফেসবুক লাইভ আলোচনায় বিমস্টেক সম্পর্কে। এবং এবার শুরু হচ্ছে আমাদের শুক্রবারিক আয়োজন আলাপন, সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ আনিস ভাই। আসলে সঞ্চালন আমি আপনাকে অনুরোধ করছি, অন্যান্য দিন আলাপনে প্রতি শুক্রবার অন্তত রোকে আপা থাকেন, রোকে আপা আজকে নেই। তো আমার মনে হয় আমরা দুজন মিলেই অতিথিদের সঙ্গে কথা বলি, এবং আজকের বিষয়টি যেহেতু বাংলাদেশের নির্বাচন নিয়ে,
নিশ্চয়ই
সেজন্য আমার মনে হয় যে আমরা সবাই মিলেই কথা বলি এই বিষয় নিয়ে, এবং শ্রোতারা আমাদের সঙ্গে যোগ দেন প্রতিবারের আলাপনে। আজকেও আশা করছি অনেকেই যোগ দেবেন আলাপন নিয়ে, আমাদের বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করবেন। তো আজকে এই বিষয়টি ঠিক করার মূল কারণ হচ্ছে, আপনি জানেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন সম্প্রতি বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে, সংসদ নির্বাচন নিয়ে ইভিএমের ব্যবহার সংক্রান্ত একটি বিষয়ে খানিকটা মানে দোদুল্যমান অবস্থায় রয়েছে। ইভিএম হচ্ছে কি হচ্ছে না, হলে কি হবে না হলে কি হবে, হলে সুবিধা কতটুকু অসুবিধা কতটুকু হবে, এসব নিয়ে,
অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং
মেশিনের ব্যবহার। হ্যাঁ, তো এই নিয়ে আমরা আলোচনার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি আমার প্রিয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের টিচার এবং বাংলাদেশ নির্বাচন পর্যবেক্ষণ পর্ষদের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমিও জড়িত ছিলাম এক সময়,
এবং বর্তমানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,
ভাইস চ্যান্সেলর, ওনার নানা ব্যস্ততার মধ্যেও প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
নাজমুল আহসান কলিমুল্লাহ, আপনাকে আমার তরফ থেকেও স্বাগতম।
আমাদের সঙ্গে আরো যোগ দিয়েছেন খুব সুপরিচিত সাংবাদিক বাংলাদেশের, এখন আমাদের সময় পত্রিকায় এখন তিনি অনলাইন চালাচ্ছেন, সেটা সম্পাদক, তিনিও সকলের পরিচিত, নাইমুল ইসলাম খান আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি
নাইমুল ইসলাম খান, আপনাকে স্বাগতম।
নাইমুল ভাইয়ের বোধ হয় লাইনটি কেটে গেছে, বা উনি ও একটু আগে কথা বলেছি, উনি আর একটু পরে যোগ দেবেন, ছেড়ে দিয়েছেন।
আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে,
দুই তিন মিনিটের ভেতরে যোগ দেবেন।
কিন্তু প্রফেসর নাজমুল আহসান আছেন।
হ্যাঁ, আমার মনে হয় যে ইভিএম এর যে প্রসঙ্গটি উঠেছে বাংলাদেশের নির্বাচনে ডিসেম্বরে হওয়ার কথা আমরা শুনছি, ইভিএম এর ব্যবহার হবে কি না, হলে কি হবে না হলে কি হবে, আপনি যদি আমাদেরকে, কারণ আপনি নির্বাচন নিয়ে গত কয়েক বছর যাবত সবচেয়ে বেশি ঘনিষ্ঠভাবে দেখেন, প্রফেসর কলিমুল্লাহ যদি একটু বলেন।
দেখুন, ইভিএম প্রসঙ্গটা অনেকের কাছে মনে হতে পারে যে নতুন একটি প্রসঙ্গ হঠাৎ নাজেল হয়েছে, বিষয়টা কিন্তু আসলে তা নয়। আপনার ডক্টর হুদার নেতৃত্বে যে কমিশনটি কাজ করছিল, নির্বাচন কমিশন জরুরি শাসনামলে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, তখন থেকে এর প্রক্রিয়াটি শুরু হয়েছে, অর্থাৎ লম্বা সময় ধরে কিন্তু পাইলটিং চলছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান অর্থাৎ বিভিন্ন পর্যায়ে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি যে টোকেন ভিত্তিতে হলেও এক ধরনের পাইলটিং সংগঠিত হয়েছে, এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সর্বাত্মকভাবেই আপনার ইভিএম এর মাধ্যমে আয়োজনটা করা হয়েছিল নির্বাচনের। মাঝখানে রকিব কমিশনের সময় রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজন করতে গিয়ে যেখানটায় আপনার এই ইভিএম ব্যবহার করা হয়েছিল তা বকডাউন করে, তখন এই যে সিগন্যালটা পেল এই পাইলটিং এর মাধ্যমে যেটা নেতিবাচক, তা থেকে তৎকালীন নির্বাচন কমিশন উৎসাহ হারিয়ে ফেলে এবং এটা নিয়ে খুব একটা তখন মাথা ঘামায়। পরবর্তীতে গ্র্যাজুয়ালি ওই যে গ্রে এরিয়া কি কি সেগুলো উন্মোচনের চেষ্টা করা হয়, সেখানে আলো ফেলা হয়, এবং শুরুতে বুয়েটের আমার মতো একাডেমিকরা সংযুক্ত ছিলেন, তাদেরকে নিয়ে যে মেশিন ডেভেলপ করা হয়েছিল অল্প মূল্যে, সেগুলোতে যে সমস্যাগুলো ছিল সেগুলো আইডেন্টিফাই করে সমাধান করতে গিয়ে ন্যাচারালি এর মূল্য বেড়ে যায়, এবং ইভেন্চুয়ালি এখন যে মেশিনটা আপনার ব্যবহারের চিন্তা চলছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি BMTF, সেখানে এটা মাস প্রোডাকশনের একটা প্রক্রিয়া মাথায় নিয়ে কাজ করার চিন্তা চলছে, এবং সেখানে আপনার যে মেশিনটি ডেভেলপ করা হচ্ছে এটা একেবারে ফেল সেফ, ফুল প্রুফ একটা মেশিন। এক আর দ্বিতীয়ত হচ্ছে যে মেশিনটি ব্যবহার করার চিন্তা চলছে, এটি 10 বছর পর্যন্ত ব্যবহার করা যাবে, অর্থাৎ ইটস নট এ ওয়ান টাইম গেইন, এটা একটা বড় সাশ্রয়ী দিক। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের নির্বাচনী ব্যবস্থায় আপনার একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার জাস্টিস রৌফের ভাষায় সন্ধ্যা থেকে কালচারালি ওই জিন পরিদের আগমন ঘটে, ফলে ভয়ের মাত্রাটা, বিপদের মাত্রাটা বেড়ে যায়, আমি তাকে কোট করলাম। এবং এই যে অবস্থাটি আন্ডার ডার্কনেস, যে সমস্যাটি, সেটি একেবারেই চিরতরে দূরীভূত করা সম্ভব যদি ইভিএম আমরা প্রযুক্ত করি। তাহলে হবে কি, 4টায় ফর্মালি ভোট গ্রহণ শেষ, যারা এই বেষ্টনীর মধ্যে থাকেন তাদের ভোট গ্রহণ হয়তো শেষ পর্যন্ত চলতে থাকে 4:30 পর্যন্ত, খুব বেশি হলে বা 5টা পর্যন্ত, তারপরে তখনই কিন্তু দিবাভাগের অবসান ঘটে না, এবং ইভিএম এর মাধ্যমে আপনার খুব জোর এক ঘন্টা লাগতে পারে, তার মধ্যে কিন্তু আপনার ফলাফল দিয়ে ফেলা সম্ভব। অর্থাৎ এই যে স্পেকুলেটিভ যে ঝামেলা হাঙ্গামা গুলো হয় দীর্ঘদিন ধরে ফসিলাইজড হয়ে আছে পুরো প্রক্রিয়া, তার চিরতর অবসান কিন্তু ঘটবে, ফলে আপনার মীমাংসা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার সুযোগ থাকবে না। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এটা হ্যাক করার কোনো সুযোগ
সুযোগ নেই
আপনার, এমন ভাবেই জিনিসটা প্রস্তুত করা হয়েছে আর বায়োমেট্রিক ইউজটা এনশিওর করা হয়েছে, তার ফলে যার ভোট তিনি দিতে পারবেন, অন্য কেউ এটা দেওয়ার চেষ্টা করেও কোনো
ইতিমধ্যেই যোগ দিয়েছেন আমাদের সঙ্গে নাঈমুল ইসলাম খান, আমরা তার বক্তব্য একটু শুনি। নাঈমুল ইসলাম খান, আমরা আলোচনা করছিলাম এবং ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ ইভিএম এর সমস্যা সম্ভাবনা নিয়ে কিছু ইন্ট্রোডাক্টরি বক্তব্য দিলেন। আপনার কি মনে হয় ইভিএম বাংলাদেশের পরবর্তী নির্বাচনে চালু হবে কি হবে না, এটা এখনো নিশ্চিত নয়, হলে কি হবে না হলে কি হবে?
প্রথম কথা হচ্ছে যে নির্বাচনে ইভিএম বা উচ্চতর প্রযুক্তির ব্যবহার তুলনামূলক ভাবে কোনটা ব্যবহার করলে আমাদের নির্বাচনটাকে স্বচ্ছ এবং স্মুথ করা যায়, এগুলি কিন্তু একটা সামগ্রিক আলোচনা, শুধু ইভিএম নিয়ে আলোচনা করলে সেটা একটা সীমিত পরিসর বেঁধে দেওয়া হয় এবং কেবলই ইভিএমটা ভালো মন্দ আলোচনা। এখন ইভিএম নিয়ে যদি ভালো মন্দের আলোচনা করতে হয়, ইফ ইউ লুক ইন টু আওয়ার নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, সেখানেও কিন্তু আমরা দেখি ইভিএম নিয়ে বিরোধী দলের প্রবল আপত্তি। ইন্ডিয়াতে বারবারই বিরোধী দল ইভিএম এর ব্যাপারে আপত্তিটা নিয়ে আসছে এবং সেটাও কিন্তু আমাদের বাংলাদেশে অনেককে চিন্তিত করে যে ইন্ডিয়ার মতো স্ট্রং ডেমোক্রেসিতেও, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ডেমোক্রেসিতেও যদি এটা বিরোধী দল স্বচ্ছন্দ না হয়, আমাদের এখানে বিরোধী দল স্বচ্ছন্দ না হওয়াটা বড় অপরাধ হিসেবে দেখা যাবে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে ইভিএম নিয়ে নাজমুল হাসান কলিমুল্লাহ ঠিকই বলেছেন, এটা কিন্তু আলাপ আলোচনা এবং আংশিক ব্যবহার অনেক বছর ধরেই হচ্ছে, এটার মানে নানান রকম সুবিধা অসুবিধাও এর মধ্যে আমরা পরখ করতে পেরেছি, সুতরাং ইভিএম নতুন বিষয় নয়। কিন্তু আসন্ন নির্বাচনে, আগামী নির্বাচন গুলো একটা প্রসঙ্গ, আরেকটা হচ্ছে অতি আসন্ন একটা নির্বাচনে এই লাস্ট মোমেন্টে যেখানে এটার জন্য টাকাও বরাদ্দ নাই, সেই প্রকল্প কবে একনেক অনুমোদন করবে, আমরা কিভাবে আগের থেকে ধরে নিয়ে নির্বাচন কমিশন এটা করছে, এটার মধ্যে সবাই ডাল মে কুচ কালা হ্যায় ধরনের সন্দেহ করছে যে এটা এটা হঠাৎ করে, মানে আপনি যদি চিন্তা করেন এই নির্বাচনের আগে, তাহলে হাতে কিন্তু ভোটের দিন থেকে 3-4 মাস,
কারচুপির আশঙ্কা, বিরোধী দলের তো প্রধান আপত্তিটা হচ্ছে কারচুপি, ঠিক ইভিএম টা তো পরে আসছে, প্রধান আপত্তি হচ্ছে যে নির্বাচনে কারচুপি হতে পারে, সেক্ষেত্রে এই ইলেকট্রনিক পদ্ধতিটা কারচুপি রোধেই বা কতখানি সহায়ক হবে, কিংবা এর মাধ্যমে কারচুপি হওয়ার আশঙ্কাটাই বা কতটুকু, আপনি কি মনে করেন?
আমি প্রথম কথা বলি, দেখেন ভাই, যতই আমরা ইলেকট্রনিক বলি, সবকিছুর পেছনে আবার একটা মানুষ কিন্তু থাকে, এক বা একাধিক,
তা তো অবশ্যই।
আমরা মনে করি যে, মনে করেন আমাদের কত জিনিসই তো এখন ডিজিটাইজড হয়ে গেছে, ডিজিটাল পদ্ধতিতে হয়, ব্যাংকিংও হয়, কিন্তু আপনি দেখেন বিশ্বব্যাপী এবং স্পেসিফিক্যালি এখন বাংলাদেশেও ডিজিটাইজড হয়ে যাওয়ার কারণে আমাদের বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক থেকে চলে যায়, কেউ কিছু বুঝেও তার আগেই। সুতরাং আমরা যতই বলি ডিজিটাল পদ্ধতিতে কারচুপি রোধ হয়, আবার ডিজিটাল পদ্ধতিতে কারচুপি ডিজিটাইজ হয়ে যাওয়ারও আশঙ্কা করাটা আমি মানে দূষণীয় মনে করি না, এটা হতে পারে, কারণ দেয়ার ইজ always a man behind that machine. তো এইগুলি আমরা আমাদের জন্য একটু, আমার মনে হয় যে সুচিন্তিত ভাবে সময় নিয়ে আরো একটা ব্যাপার আছে ভাই, এবার দেখেন এই ইভিএমটা ব্যবহার করা হবে বলা হচ্ছে 100টা কনস্টিটিউয়েন্সিতে। আমি কিন্তু এটা বুঝি না এটা কিভাবে আমরা জাস্টিফাই করব। যদি ধরে নেই যে ইভিএম ব্যবহার করলে নির্বাচন খুব সুষ্ঠু হবে, তাহলে আমরা 100টা কনস্টিটিউয়েন্সিতে সুষ্ঠু নির্বাচন দিচ্ছি আর 200টাতে সুষ্ঠুর ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি না, এটা তো ডিসক্রিমিনেটরি। একই নির্বাচনে একই যাত্রায় দুই ফলের ব্যবস্থা আমরা ব্যবস্থা রাখছি, এটাও কনস্টিটিউশনালি ঠিক কিনা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট? এটাও কিন্তু আমার, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন ছিল যে 100টা কনস্টিটিউয়েন্সিতে কেন করা হলো, এই 100টা কনস্টিটিউয়েন্সি কে নির্বাচন করবে, কে বাছাই করবে, কোন উদ্দেশ্যে এই 100টাতে দেওয়া হবে অন্য 200টাতে দেওয়া হবে না?
আমরা এই সব প্রসঙ্গে আবার ফিরে আসছি। শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা আলাপন অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, যে প্রশ্নটা আমি একটু আগে নাইমুল ইসলাম খানকে করেছিলাম, সেই প্রসঙ্গেই বলি যে ইভিএম নিয়ে বিরোধী দলের আপত্তির প্রধান কারণ কি? এটা তো বাজেট সংক্রান্ত কেবল আপত্তি নয়, হয়তো আশঙ্কা করছেন বিরোধী দল যে ইভিএম এর কারণে কারচুপির হয়তো আরও কিছু সুযোগ হবে যেটা তাঁদের ধরাছোঁয়ার বাইরে থাকতে পারে। তো অধ্যাপক কলিমুল্লাহ, আপনি কি মনে করেন?
দেখুন, মাঠের বিরোধী দল এবং তাদের যারা মিত্র তারা এই বিষয়টা নিয়ে প্রথম থেকেই একটা ক্রাই ওলফ ধ্বনি তুলে ধরবার চেষ্টা করছেন। এবং আমি যদি নাইমুল ইসলাম খানকে কোট করি, ডাল মে কুছ কালা হয়, সেই রকমের একটু কালো বিষয় দেখবার একটা চিন্তা তাদের মধ্যে আছে। এবং এটা মূলত যে সমস্ত দৃষ্টান্ত মাথায় রেখে এলসা যেই কাণ্ডগুলো ঘটেছে সেগুলো তাদের এই রকমের একটি মনস্তাত্ত্বিক স্টেটে প্রিভেইল করতে সহায়তা করে। এখন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ফর এক্সাম্পল আপনার টাচ স্ক্রিন আপনার মেশিন ব্যবহার করা হয়, তারপরে অবস্থা ভেদে আয়ারল্যান্ড বলুন কিংবা আপনার জার্মানি বলুন, সেখানে নানান রকমের সিদ্ধান্তে উপনীত হয়েছে জাতিগত ভাবে দেশগুলো। অর্থাৎ মিলিয়ন মিলিয়ন আপনার অর্থ ব্যয় করার পরে তারা হঠাৎ করে ব্যাক গিয়ারে চলে গেছে, বা জার্মান ফেডারেল কোর্ট রায় দিয়েছে যে এটার কোনো প্রয়োজন নেই ইত্যাদি। তো ওই নমুনাগুলো সামনে নিয়ে এসে তারা বলবার চেষ্টা করছেন যে উন্নতির এত অগ্রসরমান স্টেটে যারা অবস্থান করছেন যে দেশগুলো যে জাতিগুলো তারা যেহেতু এটা থেকে সরে যাচ্ছেন, আমরা এই সময়ে আপনার শেষ সময় ট্রেনে ওঠার মতো উন্নয়নের এই মহাসড়কে আমরা কেন এখানে এই ভুলটি করতে যাচ্ছি ইত্যাদি, পুরো পুরো বিষয়টাই পারসেপশনাল এক, তৃতীয়ত অ্যানেকডোটাল, তৃতীয়ত যে বিষয়টি যে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, তার প্রথম থেকেই কিন্তু ধরে নিচ্ছেন যে এই এই চিন্তাটি যদি জাতীয়তাবাদী ফ্রন্ট থেকে করা হতো তাহলে হয়তো তারা ভাবতেন যে ইটস আওয়ার বেবি, এবং যেহেতু তারা ভাবছেন না ইটস মাই বেবি, সেই কারণে তারা ওন করতে চাচ্ছেন না।
সেই আমাদের একজন শ্রোতা আছেন লিয়াকত আলী
চট্টগ্রাম থেকে, লিয়াকত আলী,
হ্যাঁ, ওনার মন্তব্য একটু শুনি। জনাব লিয়াকত আলী বলুন।
জি, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
লিয়াকত আলী চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
জি বলুন।
জানেন আমি এই যে আপনাদের আলোচকের কথা শুনলাম, আমি মনে করি বর্তমান যে সরকার সে উন্নয়নের সরকার, সে আগে যাচ্ছে, সে ডিজিটাল পদ্ধতিতে এডিএম চালু করবে, আর আমাদের বিরোধী দল সেটা মনে করতেছে বাংলাদেশের যে এই এডিএম চালু করলে এটাতে দুর্নীতি হবে, এটাকে করা যাবে না। এক সরকার চাচ্ছে উন্নতি, অন্য সরকার চাচ্ছে সেটাতে কাজ দেবে, সেজন্য করা যাবে না। এই এই দানা দানা প্রদানের মাঝখান থেকে আমরা কি আশা করতে পারি যে আমাদের ডিজিটাল পদ্ধতি কি আগাইলে গিয়ে দেশ উন্নত হবে, যে বাহির বিশ্বের দেশ থেকে যে ফলো আপ করে যে এই যে এডিএম পদ্ধতি বাংলাদেশে চালু করলে এটা কি আমাদের জন্য ভালো লাভজনক হবে, ভালো হবে? সেটাই আমি জনসাধারণের জন্য
বাংলাদেশ ডিজিটাল, বাংলাদেশের যে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে সেই স্বপ্ন পূরণের অনেক ধাপ আমরা দেখেছি ইতিমধ্যে, এবং 5G ঘোষণা এসেছে কিছুদিন আগে, তো সেই সবের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ইভিএমটা আমার মনে হয় যে অত্যাবশ্যকীয় একটি ব্যাপার নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গাতে। ডক্টর কলিমুল্লাহ কি বলবেন?
দেখুন, আমি বেশ কবছর আগে বিতর্কটি আপনার জাতির জমে ওঠে জাতীয় পর্যায়ে, সেই জন্য অনেকগুলো প্রবন্ধ রচনা করে তা আমাদের জাতীয় বিভিন্ন দৈনিকে প্রকাশের ব্যবস্থা করেছিলাম। পরিশেষে সবগুলোকে নিয়ে, প্রবন্ধ নিয়ে আমি একটা অ্যান্থোলজি প্রকাশ করেছিলাম, ই ভোটিং অব ডিজিটাল প্রসঙ্গে, এই শিরোনামে। এটি আমার জানা মতে বাংলায় প্রথম গ্রন্থ এ বিষয়ে। যতগুলো বিষয় আসলে আছে এই সংশ্লিষ্ট, তা আমি একটা পার্সপেক্টিভে নিয়ে ফোরফ্রন্টে নিয়ে আসেন, তারপর ডিউ রেসপেক্ট আমার মনে হয় সবার ঘুম ভাঙে এবং এটা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়ে যায়, এবং বিতর্কের যে ওঠানামা তার উপর ভিত্তি করে ট্যাকটিক্যাল রিট্রিটে আগানো, পেছানো কিংবা আগানো, এই ধরনের ঘটনাগুলো আপনার নির্বাচন কমিশন বলুন, সরকারের তরফ থেকে বলুন, ঘটেছে। এখন সর্বশেষ যে অবস্থাটা আমরা এখন অবস্থান করছি, এটা এমন একটা পটভূমির আছে বা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে যে জনাব অনারেবল সজীব ওয়াজেদ জয়, তিনি যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে দেখেন তা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের সম্মানীয় সাবেক সচিব এনআই খান, তিনি দেশব্যাপী যে আপনার ডিজিটালাইজেশনের প্রক্রিয়াটি কার্যকর করবার চেষ্টা করছে, ইউনিয়ন পরিষদে সেই তথ্য বাতায়ন থেকে শুরু করে আপনার জেলা প্রশাসনে নথি ব্যবস্থাপনা পর্যন্ত, যে ই টেন্ডারিং, ই প্রকিউরমেন্ট, ই ফাইলিং, এবং সেটা নিয়ে প্রধানমন্ত্রীর সচিবালয়ে আপনার A2I যে প্রকল্পটি দীর্ঘদিন ধরে কাজ করছে, সেই ক্যাটাগরি গভর্নমেন্টের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত, এটা নিরবচ্ছিন্ন ভাবে নিরন্তর ভাবে কিন্তু কাজগুলো চলছে। বাংলাদেশ এখন কিন্তু আগে সেই অ্যানালগ বাংলাদেশ আর নেই, এটা অনেকাংশে উত্তরণ ঘটিয়েছে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে। তারই অংশ হিসেবে ডেফিনেটলি এবং শিওরলি এই ইভিএম বিষয়টি এসে প্রযুক্ত হয়েছে, বিচ্ছিন্ন ভাবে হঠাৎ করে ওই নাজিলের মতো কোনো ঘটনা এটি নয়।
জি, আচ্ছা, ইভিএম করতে হলে 300 আসনের নির্বাচনে দরকার, আমরা যে উপাত্ত জানলাম যে 2,64,000 ইভিএম দরকার, 150 আসনে দরকার 1,32,000 ইভিএম, তো এই অল্প সময়, এখন থেকে বেশি দিন সময় নেই, 2-3 মাসের মধ্যে কি এই এত সংখ্যক মেশিন জোগাড় করা কিংবা এর ব্যবস্থাপনা করা?
সলিম, এই ব্যাপারে একটু আগে কিন্তু আমরা শুনছিলাম নাঈমুল ইসলাম খান বলছিলেন যে পুরো 300 আসনে যাবে না, হয়তো 100 আসন দিয়ে শুরু করবে,
সেটাই বলছি যে 150 আসনে অন্তত যদি,
তো সেটাই বা সেখানে কোন রকমের বিভেদ হবে কি না,
এবং এই ব্যবস্থাপনা করার যোগ্য আমরা হয়েছি কিনা,
সেই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে।
হ্যাঁ, এটাও আমি, আমার মনে হয় যে ডক্টর কলিমুল্লাহর কাছে একটু শুনি, তারপরে নাজমুল ইসলাম,
না তারপর আমরা ইয়ের কাছে যাব, নাঈমুল ইসলাম খানের কাছে যাব। ডক্টর কলিমুল্লাহ,
আমি একদম ঝেড়ে কেশে বলতে চাই, মেকি শর্ট, আপনার আমাদের এনআইডি যে প্রকল্পটি আছে,
জি,
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট, যেটা আমাদের জাতীয় পরিচয়পত্রে বলি, পপুলার ইউনিয়নের ভোটার আইডি কার্ড, সেটি এই প্রকল্পের মহাপরিচালক ছিলেন তৎকালে ব্রিগেডিয়ার জেনারেল সালেহ সাহেব, তিনি পরবর্তীতে পদোন্নতিতে মেজর জেনারেল হয়েছেন এবং বর্তমানে BMTF বাংলাদেশ ন্যাশনাল স্টোর ফ্যাক্টরি কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং ফোকাস ভাবে তিনি প্রায় 1 দশক ধরে বিষয়টা নিয়ে কাজ করছেন, এবং তার নেতৃত্বে কিন্তু এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হতে যাচ্ছে, এবং যেহেতু ফোকাস ভাবে পারসিস্টেন্ট এবং কনসিস্টেন্ট বিষয়টা নিয়ে তিনি কাজ করছেন এবং প্রস্তুতিটা পরিপূর্ণ ভাবে আছে, আর আপনি তো জানেন সামরিক কালচার মানে হচ্ছে পয়দা হও এবং সেটি হয়ে যায়, কাম হোয়াট মে, এই যে ওয়ার গিয়ার, এই ওয়ার ফুটিং এ যদি করার চিন্তা করা হয় তাহলে 3 মাস কেন, এক মাসে করা সম্ভব, গিভেন দ্য সিচুয়েশন যে আপনার রিসোর্স অ্যালোকেট করা আছে বা করা সম্ভব, এবং আমি যতটুকু জানি অনারেবল প্রাইম মিনিস্টার সরকার প্রধান অনেক আগেই কিন্তু ডক্টর হুদা কমিশনের আমলে ইন্টেন্ট ব্যক্ত করেছিলেন যে আমাদের নির্বাচন ব্যবস্থা পুরোটাই আপনার ইভিএম এর মাধ্যমে করতে চান তিনি, এবং পরবর্তীতে ট্যাকটিক্যাল বিভিন্ন কারণে সরকার হয়তো আগায়নি বিষয়টা নিয়ে, কিন্তু নিজের মতো করে প্রস্তুতি নিয়ে রেখেছে এবং এটা যে কোনো সময় হাজির করে দিতে
তারা সক্ষম।
তাহলে এই ব্যাপারে নাঈমুল ইসলাম খানের মন্তব্য কি?
আমি কলিমুল্লাহ সাহেবের এই কথাটা বুঝলাম না যে নিজের মতো করে প্রস্তুতি, সরকারি ব্যবস্থা এরকম হয় নাকি যে রাষ্ট্রের কোনো কিছু পরিকল্পনায় অনুমোদিত না কেউ প্রস্তুতি নিয়ে গিয়ে রাখে, এটা তো একটা আমার কাছে মনে হয় না যেটা গ্রহণযোগ্য কথা। রাষ্ট্র প্রতিটি জিনিসই সুপরিকল্পিত ভাবে এগোয়। প্রথম কথা হচ্ছে যে আমরা নিজেরাও, আমি নিজেও ইভিএম বা উচ্চতর প্রযুক্তি ব্যবহার করে নির্বাচনকে সহজ, স্বচ্ছন্দ এবং স্বচ্ছ করার যে কোনো প্রচেষ্টার আমিও সমর্থক, ইভিএম এরও আমি সমর্থক, ত্রুটিগুলি দূর করে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে হঠাৎ করে এক্ষুনি যে উদ্যোগটা হলো এটার প্রেক্ষাপটটা কি? হঠাৎ করে এখন যাই বলেন আপনি ওয়ার ফুটিং এ করতে হবে, আমার কথা হলো ডেমোক্রেসি তো ওয়ার ফুটিং এ করার জিনিসটা। এই জায়গাটাতে আমি একদম ভিন্ন মত। এখানে উনি সেনাবাহিনীর কথা বলছেন, সেনাবাহিনী আমাদের জন্য ট্রেমেন্ডাস কাজ করেছে, কিন্তু ডেমোক্রেটিক প্রসেসের একটা বিষয়ে এখানে সেনাবাহিনীর ওয়ার ফুটিং এর কাজের কোনো এক্সপিরিয়েন্স এখানে আমরা হুবহু ইমপ্লিমেন্ট করতে পারবো এটা ভাবার সুযোগ আছে কিনা। কিন্তু আমি আবারও বলি, এখন যে প্রসেসটা ইভিএম এর এই মানে মেশিনগুলি প্রকিউর করার, আমার মনে হয় যে এটা করা যেতে পারে, কিন্তু আলোচনার বিষয়টা হচ্ছে এই আসন্ন ইলেকশনে এটাকে ফুল প্রুফ করে সবাইকে, সবাই সবার মোটামুটি একটা সম্মতির ভিত্তিতে, কারণ গণতন্ত্রের এই জিনিসটাও তো ইম্পর্টেন্ট, কোনো না কোনো ভাবে একটা কনসেনসাস তৈরির চেষ্টা তো করতে হবে, এই চেষ্টাটা করারই তো সময় হাতে নাই। আমার কথা হচ্ছে এটা ইভিএম এর এগেনস্ট, আমি মনে করি প্রজেক্টটা এইভাবেই এগুক, এটা কেনাকাটাও শুরু হয়ে যাক, কিন্তু আমরা হয়তো এই জাতীয় নির্বাচনটা এটা দিয়ে তেমন কিছু করলাম না, এর পরবর্তী প্রতি নির্বাচনই আমরা করলাম, সেটা তো হতে পারে। সুতরাং প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমি ইভিএম এর বিরুদ্ধে বলছি না। আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছে এটা একটা অনর্থক বিতর্কের সূত্রপাত করছে এই নির্বাচনকে কেন্দ্র করে, এবং এটা আমি আবারও বলছি যদি আমরা 100-150 আয়োজন করি এটাও ডিসক্রিমিনেটরি। একই জাতীয় নির্বাচন কনস্টিটিউয়েন্সি ওয়াইজ ডিফারেন্ট ইয়েতে লজিস্টিক্স আয়োজন করা হবে, এটা আমাদের জন্য ঠিক কিনা। আবার নাজমুল হাসান কলিমুল্লাহ কিন্তু একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে উচ্চতর গণতন্ত্র, উচ্চতর রাষ্ট্রগুলি তারাও তো এগুলি একসময় চেষ্টা করে আবার মানে বর্জন করেছে, ভারতে বিতর্ক আছে, ব্যাপক বিতর্ক। সুতরাং এটা আরেকটু মানে সবার মন মতো করে নেওয়ার জন্য আরো কিছুদিন ব্যবহার করে গেলে ভালো হতো কিনা, অথবা মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ইচ্ছা ছিল, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জয়েরও যেহেতু ইচ্ছা ছিল, তাহলে জিনিসটা হতে পারতো যে আরো এক বছর আগে থেকেই জিনিসটার প্রকিউরমেন্ট এবং লোকজনের কনসেনসাস তৈরির প্রচেষ্টাটা পাশাপাশি চললে
আপনি
জানে কিনা আমাদের গ্রামের প্রত্যন্তের মানুষ, সেটা হচ্ছে আমার প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন এখনো আপনার জনগণের হাতে ভোটার যে এনআইটি কার্ড এখন পর্যন্ত জনগণ হাতে পৌঁছে যেতে পারে নাই, তো এখন কিভাবে আমাদের দেশের মানে সরকার এখন আপনি মনে করেন যে আমাদের সরকার কিভাবে এখন মানে আপনার ইভিএম নিয়ে নির্বাচন করে, তাহলে তো দেখেন একটা একটা মানে কনফিউশন তৈরি হয় আমাদের ভিতরে।
কারণ ইভিএম নিয়ে এখন সারা দুনিয়ার যেসব একেবারে উন্নত এলাকায় ইউরোপ আমেরিকার মতো দেশেও ইলেকট্রনিক সিস্টেমে ভোটিং হয় এবং সেটা নিয়েও কনফিউশন ক্রিয়েট হয়, সেটা নিয়েও বিতর্ক ওঠে, এবারও উঠেছে, আপনারা জানেন যে এখনো চলছে সেই সব বিতর্ক, তারপরেও শুরু তো করতে হবে। যাই হোক, আপনার প্রশ্নের উত্তর আশা করি।
সেলিম, আরেকটা এ বিষয়ে আরেকটা প্রসঙ্গ চলে আসে যে একজন নির্বাচন কমিশনার
জি
মাহবুব তালুকদার, তিনি সম্প্রতি একটি বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন
ইভিএম
সংক্রান্ত বিতর্কে। এখন নির্বাচন কমিশনের মধ্যেই যদি কমিশনাররা সহমত পোষণ না করেন, তাহলে মানুষের আস্থার জায়গাটা খানিকটা নড়ে ওঠে। তা আমি এ ব্যাপারে একটু নাজমুল হাসান কলিমুল্লার কাছে যেতে চাইছি।
দেখুন, আমি পূর্বের প্রসঙ্গ ধরে এই জায়গাটায় আসব। নাঈমুল ইসলাম খান যেটি বলছিলেন যে 100 আসনে কেন 300 আসনে নয়, বা এটা এইভাবে আমরা না করে অন্যভাবে করতে পারতাম কিনা, দেখুন যদিও প্রতিতুলনা চলে না, দুটি প্রসঙ্গ আমি নিয়ে আসবো। একটি হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপাল এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম এবং ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম যুগপতভাবে পাশাপাশি অবস্থান করছে এবং তারা গ্র্যাজুয়ালি একটা ব্যবস্থা থেকে আরেকটা ব্যবস্থা উত্তরণের প্রক্রিয়া শুরু করেছেন। তো মিক্সড পদ্ধতি যদি নির্বাচনী ব্যবস্থায় থাকতে পারে, সেখানে আপনার ইভিএম এবং ব্যালট দুটি থাকতে একটা ট্রানজিশন পিরিয়ডে অসুবিধা কোথায়? দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে যে প্রসঙ্গটি উত্থিত হয়েছে তা একেবারে অপ্রাসঙ্গিক তা নয়। আপনার একটা সময় ছিল যখন বলা হতো বাংলাদেশ ইললিবারাল ডেমোক্রেসির দেশ, সেই জায়গাটা থেকে আমরা একটা ম্যাচিওর গণতন্ত্র চর্চার জায়গায় এসে হাজির হয়েছি, যে তার সর্বশেষ প্রমাণ হচ্ছে আমাদের নির্বাচন কমিশনে বহুবচনিক সমাজের প্রতিফলন ঘটছে। আমাদের 5 জনের কমিশনারদের মধ্যে একজন ভিন্ন মত পোষণ করছেন, আনুষ্ঠানিকভাবে সংসদীয় রীতি অনুসরণ করে সংসদে যেমন ওয়াকআউট করার প্রচলন আছে প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে, তেমনি তিনি শুধুমাত্র আপনার ভোট অফ ডিসেন্ট দিয়ে ক্ষান্ত হননি, তিনি ওয়াকআউট করেছেন এবং সেই সঙ্গে প্রেসকে ব্রিফ করেছেন। আমি মনে করি আমরা যে গণতন্ত্র বিনির্মাণের সমাজের যে চেষ্টাটা করছি সেই লক্ষ্যে অনেক দূর অগ্রসর হয়েছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আই স্যালুট হিম।
আচ্ছা, নাঈমুল ইসলাম খানের বক্তব্য একটু শুনতে চাচ্ছি। এই যে ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যে গ্রামের লোকজন তো এটা এভিএম বুঝবে না, ভোট দেবে কিভাবে?
জি, আমি মনে করি যে এটাও একটা ছোট কনসার্ন। আসলে ইভিএম ব্যবহার, আমার কথাগুলি, আমাদের আলোচনাটা একটু কনফিউজিং হয়ে যাচ্ছে। এক, আমরা আমাদের নীতিটা ঠিক করলাম কোনটা, যে আমরা মানে ডিজিটাল করতে হবে, ডিজিটাল করাই তো ভালো, তো এই জায়গাটাতে কিন্তু ভিন্ন মত নাই। কথাটা হচ্ছে যে এবার আসন্ন নির্বাচনে এটা ব্যবহার করার উদ্যোগটা একটু তড়িঘড়ি হয়ে গেছে। এটা বাংলাদেশের যে কোনো সরকারি উদ্যোগের প্রশ্নে, যে কোনো প্রকিউরমেন্টের প্রশ্নের, এবং এই প্রকিউরমেন্টের পর এগুলি যে আপনি প্রতিটি যন্ত্র পরীক্ষা নিরীক্ষা করে এইগুলিকে স্বচ্ছন্দে ব্যবহার করার জন্য লোকজন তৈরি প্রস্তুত স্বচ্ছন্দ করা, আবার ব্যাকআপ লোক রাখা, এই যে লট অফ কাজ এই 3 মাসে, এটা আমি কিন্তু অসম্ভব বলছি না, কিন্তু এই যে অসম্ভবকে ওয়ার ফুটিং এ সম্ভব করার একটা চেষ্টা, এটা আমার মনে হচ্ছে কেউ কেউ এটা সন্দেহের চোখে দেখছেন, কেউ কেউ। এবং এটা থিওরিটিক্যালি এটা মানে ভারতে এবং অন্যান্য জায়গায় এইভাবে চ্যালেঞ্জ হয়েছে, কারণ যারা আজকে নিশ্চয়তা দিয়েছেন, আমি আপনাকে অন রেকর্ড বলতে পারি, যারা এখন অনেকে নিশ্চয়তা দিচ্ছেন যে এটা ফুল প্রুফ, এর আগে যখন ত্রুটিগুলি ধরা হয়েছিল, ত্রুটিগুলি ধরার আগেও আমার মনে আছে আমি আরো ইয়াঙ্গার জার্নালিস্ট ছিলাম, আমাদেরকেও নিয়ে দেখানো হয়েছিল এবং বোঝানো হয়েছিল কিভাবে এটা ফুল প্রুফ, কিন্তু তার কয়েক মাস পরে এই জিনিসটাতে ফুল প্রুফ না সেটাও স্টাবলিশড হয়েছে। সুতরাং আজকে তো আমরা হয়তো, আমি অনেককেই দেখি মিডিয়াতে বলেন যে এটা ফুল প্রুফ বিভিন্ন পক্ষ থেকে, কিন্তু আবার যখন ত্রুটিটা ধরা পড়বে এই ফুল প্রুফের ভিতরেই অন্য কিছু বেরিয়ে আসবে কিনা। মোট কথাটা হচ্ছে এখন তড়িঘড়ি করে এই নির্বাচনে ব্যবহারের বিষয়টা, ইভিএম এর বিরুদ্ধে নয় কোনো অবস্থাতেই, ইভিএমটা নিয়ে আলাপ আলোচনা করে লোকবল তৈরি করে মানুষের কনসেনসাস, মানে আমি কনসেনসাস কথাটাও বলবো না, এটা জেনারেল কনসেন্ট তৈরি করে আমার মনে হয় এটা গেলে ভালো হতো। ইভিএম আমি পার্সোনালি আমি এটার ফেভারে।
এই যে আপনি ইভিএম পদ্ধতির দু একটা সমস্যার কথা বলছিলেন, ফুল প্রুফের সমস্যার কথা বলছিলেন, এবং আমাদের একজন শ্রোতা যেমন সেলিম বললেন, প্রশ্ন করেছিলেন যে গ্রামের শ্রোতা কিরকম করবেন, তো গ্রামের শ্রোতা যদি প্রশিক্ষিত না হন, তিনি হয়তো অন্যদের সাহায্য নিয়ে ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন, সেটা কিন্তু ভোটের উপর অন্যরকম প্রভাব বিস্তার করবে। যদি একপক্ষের লোক না হন, তাহলে দেখা যাবে যে তিনি কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে
প্রভাব বিস্তার করতে পারে,
হ্যাঁ পারে, এবং তিনি কোনো মতে বুঝিয়ে শুনিয়ে তাকে বলবেন যে এখানেই ভোট দিলে তোমার ক্যান্ডিডেটকে ভোট দেওয়া হবে, সেটা একটা বড় কথা। দ্বিতীয় সমস্যাটা অনেকেই বলেন,
এবং সেই সম্ভাবনা বড় কথা বলতে কি এটা ঘটার সম্ভাবনা আছে, এবং ইলেকশন কমিশনের কি সেই দক্ষতা বা সেই জনবল আছে কিনা এটা,
হ্যাঁ, এবং তারপরে একটা অ্যাডভান্স ভোটিং এর মানে আগেই ভোট দেওয়ার একটা ব্যাপার থাকে, সেখানেও আমরা লক্ষ্য করতে পারি যে আগে যদি ইভিএম পদ্ধতির মাধ্যমে অনেকেই ভোট দিয়ে দেন, এমনিতে আমরা জানি যে স্থানীয় নির্বাচন সম্পর্কে বিরোধী দলের প্রচণ্ড আপত্তি আছে যে আগেই ভোটের বাক্স পূরণ করা হয় কোনো কোনো নির্বাচনের ক্ষেত্রে, সব নির্বাচনের ক্ষেত্রে নয়, সেখানে ইভিএম পদ্ধতিতে এটাকে ফুল প্রুফ করা তো বেশ খানিকটা দুরূহ বোধ হয়। তো
প্রশ্ন করতে পারি, ছোট্ট একটা প্রশ্ন,
নিশ্চয়ই নিশ্চয়ই,
আপনি যে প্রশ্নটা তুললেন এটাও পার্টিনেন্ট ইম্পর্টেন্ট। আমি নাজমুল হাসান কলিমুল্লাহর কাছে আসলে এই অনুষ্ঠানে জানতে চাই, তো উনি যদি জানেন যে এর আগে যখন ইভিএম নিয়ে বিতর্ক হয় তখন একটা সলিউশন প্রস্তাব করা হয়েছিল যেটার মধ্যে পেপার ট্রেল রাখা, যে কেউ চ্যালেঞ্জ করলে যেন পেপার ট্রেল থেকে এটা ক্রস চেক করা যায়। এখনকার ইভিএম এ কি সেই পেপার ট্রেল মানে ক্রস চেক করার ব্যবস্থা থাকছে কিনা নাজমুল হাসান কলিমুল্লাহ এই বিষয়ে জানেন কিনা?
হ্যাঁ অধ্যাপক কলিমুল্লাহ,
দেখুন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে এই ইস্যুটা ফোরফ্রন্টে চলে এসেছে এবং সেখানে পরিষ্কার আদালত থেকে বলে দেওয়া হয়েছে যে 2019 সালের মধ্যে এই বিষয়টি অর্থাৎ ব্যাকআপ হার্ড কপি এনশিওর করতে হবে। আমাদের এই যে পদ্ধতিটি এটা মাথায় রেখেই এমন ভাবে করা হয়েছে যে আপনার একজনের ভোট কোনো অবস্থা আরেকজন দিতে পারবেন না, এক।
দ্বিতীয়ত হচ্ছে থাকবে কিনা ইউজারটা হলো এটা
বিষয়টা, তৃতীয়ত হচ্ছে যে আপনার যে মেশিন গুলো আমরা আগে ব্যবহার করার চেষ্টা করেছিলাম বুয়েটের বিশেষজ্ঞদের সহায়তা, যেই গ্রে এরিয়া গুলো চিহ্নিত হয়েছিল সবগুলোই অ্যাড্রেস করার সর্বাত্মক চেষ্টা এখানে করা হয়েছে। এবং নাইম যে স্পিরিটটার কথা বলছেন তার বিপক্ষে অবস্থান নেওয়ার কোন সুযোগ নেই, কারণ যে কোনো সিস্টেম তার আপার একটা উন্নততর ভাষণ ভবিষ্যতে কৌশলের উন্নতির সঙ্গে সঙ্গে অর্জন করা সম্ভব, আনয়ন করা সম্ভব। আমাদের এই সেলফোন টেকনোলজির কথাই ধরুন, আমি নিজে ব্যক্তিগত ভাবে গ্যালাক্সি 8S+ ব্যবহার করতাম, এখন আমি গ্যালাক্সি 9S+ ব্যবহার করছি। যদি গ্যালাক্সি 10S+ আসে আই বি দ্য ফার্স্ট পার্সন টু গ্র্যাব দ্যাট। মানে এই যে বিষয়টা আপনাকে এক পাত্র অবশ্যই থাকতে হবে, শেষ কথা বলে তো কিছু নেই।
যে যার
আমি শুধু জানতে চাচ্ছিলাম যে ক্রস চেক করার কোন ব্যবস্থা এটাতে রাখা হয়েছে কিনা, পেপার ট্রেল ক্রস চেক, আমি পরে চ্যালেঞ্জ করলে এটা চেক করতে পারবো যে আমার ভোটটা যেখানে যাওয়ার কথা গিয়েছে কিনা।
আমি বললাম আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আদালত পর্যন্ত গড়িয়েছে, আমরা এখন পর্যন্ত সেই বিষয়টা নিয়ে বিধিবদ্ধ ভাবে আদালতের কোন নির্দেশনা পৌঁছাতে পারিনি।
আচ্ছা আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা আছেন,
আদালত যাবে কেন, আমরা টেকনোলজিটা নিচ্ছি কিনা, সরি এনিওয়ে ঠিক আছে এটা আলোচনাটা, কারণ
যদি সংসদ দিতে পারতো তিনি অবশ্যই নাগরিক হিসেবে আদালতের দ্বারস্থ হতে পারেন। এখন যে জাতীয় ডিবেটটা চলছে
না আদালত না, আমার তো প্রুফ থাকতে হবে, টেকনোলজি যদি প্রুফ না থাকে।
হ্যাঁ আমার মনে হয় আমাদের একজন শ্রোতা সেলিম দীপক চক্রবর্তী মনে হয়,
জি
হ্যাঁ উনি লাইনে আছেন,
বলুন দীপক, দীপক চক্রবর্তী।
হ্যাঁ জি, হ্যাঁ আনিস ভাই, সেলিম ভাই নমস্কার।
নমস্কার
নমস্কার।
হ্যাঁ জি সেলিম ভাই, আনিস ভালো আছেন?
আমরা আছি ভালো, আপনি কি প্রশ্ন করবেন আজকে নির্বাচন নিয়ে, ইভিএম ব্যবহার নিয়ে?
আমি আজকে আমি যেটা মনে করি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে আমরা জানি আর 2-3 মাস মনে হয় আছে সেটা হচ্ছে তারপরে আমরা ইলেকশন একটা সুস্থ ইলেকশন হতে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আজকে যে এই যে ভোটের ইভুল বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছে, এখন এখানে যে গ্রাম অঞ্চলের মানুষগুলো এই বিষয়টা কোনো অনেক জন কিন্তু এটা এতটা কিন্তু গ্রহণযোগ্য না এবং বুঝে না। এখন এখন যদি আমাদের মা বোনদের ক্ষেত্রে যদি যাই, এখন মা বোনরা উনি কিভাবে ভোট দিতে পারবে, কিছু ভোট আবার দিয়ে বাতিল হতে পারে, এখন দেখবেন সাধারণ মানুষ এবার নতুন যেগুলো ভোটার, এই যে নতুন যেগুলো এবার
এগুলো নিয়েই আসলে কথা হচ্ছিল কিছুক্ষণ আগেও যে গ্রামের লোকজন এটা বুঝবেন কিনা।
প্রশ্ন হচ্ছে গ্রাম অঞ্চলে মানুষ যারা ভোট দিবেন সেই ভোটার ক্ষেত্রে যে মা বোনদের ক্ষেত্রে নতুন যে ভোটারের ক্ষেত্রে এদের প্রতি কতগুলো মানে গ্রহণযোগ্য হবে এবং কি হবে না এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন আর কি।
হ্যাঁ না, সেটা নিয়ে অলরেডি কথা হচ্ছে। জি,
সেটা নিয়ে কথা হচ্ছিল এবং একটা বিষয় উঠে এসেছিল যে ইভিএম পদ্ধতিতে ভোট ভোট কেন্দ্রে গিয়ে দেয়া যেতে পারে, সেটাই হবে স্বাভাবিকভাবে, কিন্তু অ্যাডভান্স ভোটিং এর ব্যাপার আছে এবং কেউ যদি এটা এই ইভিএম লিংক নিয়ে তার ল্যাপটপে কিংবা তার কম্পিউটারে এমনকি তার ফোনেও, একটু আগে নাজমুল হাসান কলিমুল্লাহ তার ফোনের কথা বলছিলেন, সেভাবে যদি ভোট দেয় তাহলে এই চিহ্নিত করার, এই যে ন্যাশনাল আইডির মাধ্যমে চিহ্নিত করার যে বিষয়টি, এইগুলো কিভাবে সুরক্ষিত করা সম্ভব হবে? বোধহয় নাইমুল ইসলাম খান যদি একটু বলেন।
জি,
প্রথম কথা হলো টেকনোলজিক্যালি সব সম্ভব, ভেরি ইজি। যদি আমরা যন্ত্রের সাহায্য করি, কেউ যার যার টেলিফোন থেকেও ভোট দিতে পারবে কোনো একদিন, সেটা আমরা দেখবো, আমরা হয়তো সাধুবাদও জানাবো। আমি আবারও বলছি যে এখানে যে প্রশ্নটা উঠেছিল নাজমুল হাসান কলিমুল্লাহ হয়তো আমার প্রশ্নটা বুঝতে পারেন নাই, যে আমার প্রশ্নটা ছিল যে কথা ছিল যে যদি একজন ভোটার পরবর্তীতে জানতে চায়, সন্দেহ প্রকাশ করে যে আমার ভোটটা কোথায় গেল, তাকে যেন একটা ট্রেইল, পেপার ট্রেইল রাখা হয় যেটাতে দেখানো যাবে যে তার ভোটটা কার ফেভারে কাউন্ট করা হয়েছে। এই পেপার ট্রেইল রাখা কোন কোর্ট অর্ডার দ্বারা মানে বাধাগ্রস্ত নাই বাংলাদেশে, সুতরাং এটা আমরা নিজেরাই করতে পারার কথা। সেটা যদি করা না হয়ে থাকে তাহলে আমি বলবো যে দীর্ঘদিন ধরে আলোচিত এবং বড় একটা কনসার্ন, এখনো যদি রেসপন্ড না করা হয়ে থাকে, অ্যাড্রেস না করা হয়ে থাকে, তাহলে এটা নিয়েও একটা প্রশ্ন উঠবে নির্বাচনের আগে। গেছো এমনিতেই নির্বাচন নিয়ে একটা বিরোধী দলগুলির সাথে একটু তো মানে সমস্যা আছেই, কিছু মানে শক্তিশালী রাজনৈতিক দলই তারা, তো এখন যদি এটা আবার কনসেন্ট না আসে, আমরা আরেকটা নির্বাচন যদি করি সেটাও যদি মানে কি বলবো বিতর্কের, বড় বিতর্কের বাইরে না থাকে, এটা আমাদের গণতন্ত্রের জন্য খুব বেশি তো আর ভালো হয় না। আমরা নিজেরাই জন্য চাই যে এটা হোক, এবং এটা আমার কাছে অবাক লাগে যে মাননীয় প্রধানমন্ত্রীর এত আগ্রহ এবং জনাব সজীব ওয়াদের জয়েরও এই ব্যাপারটাতে আগ্রহ, তো সেক্ষেত্রে একটু দেরি হচ্ছিল কেন, এত শেষ দিকে এসে এই উদ্যোগটা কেন নেওয়া হলো? আমি এটার বিরুদ্ধে বলছি না, কিন্তু আমি এই ব্যাপারে আমার মানে অসন্তুষ্টি প্রকাশ করছি যে এটা ঠিক হচ্ছে না।
আপনি যে যে কথা বললেন, আমার এই আমাদের এই অনুষ্ঠান আজকে আমাদের শ্রোতারা ফেসবুকেও দেখছেন এবং অসংখ্য লোক একই প্রশ্ন করেছেন যে শেষ মুহূর্তে কেন এই উদ্যোগ এবং এটা নিয়ে কেন কনফিউশন, বিশেষ করে যারা এবার নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, আমার মনে হয় যে বেশি অংশই এই ইভিএম এর বিপক্ষেই কথা বলছেন।
এবং যে কথাটা আমি একটু আগে উত্থাপন করেছিলাম যে একজন ইলেকশন কমিশনার ওয়াক আউট করেছেন, ওয়াক আউট করাটা গণতান্ত্রিক পদ্ধতি, সে কথা ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বলেছেন।
কিন্তু আমি নাজমুল হাসান কলিমুল্লাহর সাথে আমি একমত।
হ্যাঁ, কিন্তু
আমাদের কিন্তু আসলেই মত প্রকাশের এবং বিভিন্ন রকম শক্তি সামর্থ্যের পরিচয় আমরা দিচ্ছি, এটাও কিন্তু একটা স্ট্রেংথের পরিচয়
না, সেটা
কেউ কেউ বলবেন আমেরিকান সুপ্রিম কোর্টের মতো উনি পলিটিক্যাল লাইনে ডিসেন্ট দিয়েছেন, যেহেতু উনি হি ওয়াজ অ্যাকচুয়ালি রেফার্ড টু বাই অপোজিশন, তো এটা বলতে পারেন, কিন্তু এটা আমাদের এটাও একটা স্ট্রেংথ, আমি এটাকে কিন্তু এত গুরুত্ব দিচ্ছি না।
গণতান্ত্রিক অধিকার, কিন্তু জনসাধারণ যদি মনে করে যে ইলেকশন কমিশনের মধ্যেই এ নিয়ে দ্বিমত আছে, বিতর্ক আছে, কারণ শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল যখন প্রকাশ হবে তখন ইলেকশন কমিশনের সহমতের মাধ্যমেই হবে, সেখানে ওয়াক আউট করা কিংবা বিতর্ক করে বেরিয়ে আসাটা গণতান্ত্রিক হতে পারে, কিন্তু সেটা কিন্তু নির্বাচনকে সুষ্ঠু করছে কি করছে না এই নিয়ে যারা আপত্তি তোলেন নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে,
তারা কিন্তু নির্বাচন কমিশনারদের ফলাফলে কোনো ভূমিকা নাই, নির্বাচনে আমাদের ফলাফল ভোট কেন্দ্রে নির্ধারিত হয়ে যায়, এটাতে কোনো অবস্থাতে অফিসিয়ালি নির্বাচনের প্রধান কমিশনার বা অন্যান্য কমিশনারদের কোনো ভূমিকা নাই, তারা পুরো প্রসেসটার লিডারশিপ দেন, কিন্তু তাদের ডাইরেক্ট অথরিটি নাই যে তারা ভোটের জিনিসটাকে এদিক সেদিক করতে পারবেন, কিচ্ছু না। তো আমার মনে হয় যে এটা আপনার সঙ্গে আমি একমত যে এটা একটা কনফিউশন পারসেপশনের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করবে, কিন্তু মূল সমস্যা এটা না। আমার মনে হয় যদি আমরা সত্যি সত্যি পারি যে ইভিএমটা এনে 300 আসনে যদি পারতাম আরো ভালো হতো, তো আমরা এটা করবো, কিন্তু এই লাস্ট মোমেন্টে উদ্যোগটাই একটা অনর্থক বিতর্ক এবং সন্দেহের সৃষ্টি করেছে, দ্যাট ইজ মাই only
পরীক্ষামূলক ভাবে হবে ইভিএম?
আমি মনে করি যে এই যে 100টি আসনে এই বিষয়টি কার্যকর করার চিন্তা হয়েছে সেটি সাধুবাদ দেওয়ার মতো একটি বিষয়, কারণ আমরা প্রতিবারই যে কোনো বিষয়ে অ্যাডহক একটা সলিউশনে যাই, লং টার্ম পার্সপেক্টিভে চিন্তা করি না। এখানে অন্তত সেই পার্সপেক্টিভটা মাথায় রাখা হয়েছে, যদিও প্রতিযোগিতা চলে না, তাতেও বলবো যে আমরা জরুরি শাসনামলে 8 মাস সময়ের মধ্যে অসাধ্য সাধন করেছিলাম ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করে, এবারও আমরা সপ্রমাণ করতে সক্ষম হবো আমি আশাবাদী।
আপনার আশার সঙ্গে
আমরাও আশা পোষণ করছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কথা বলতে পারি কিনা, এটা ছোট্ট কথা, যে যদি আমরা 100টা আসনে ইভিএম ব্যবহার না করে আমরা যদি 300 আসনের মধ্যে ভাগ করে প্রতিটি আসনেই 35% কেন্দ্রে এই ইভিএমটা ব্যবহার করি, তাহলে সমগ্র নির্বাচনী এলাকাতেই প্রপোর্শনালিটিটা হবে।
আশা করি আপনার এই বক্তব্য,
আপনার এই পরামর্শ বোধহয়।
অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এই বাজনা বদলেই বুঝতে পারছেন এবার সংক্ষিপ্ত সংবাদ শোনার পালা, পরিবেশন করছেন তাহিরা কিবরিয়া।
রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে আমেরিকার দীর্ঘদিনের আইন প্রণেতা এবং যুদ্ধফেরত নায়ক জন ম্যাককেইনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। ক্যাপিটাল হিলের রোটান্ডায় কাঠের তৈরি ছোট এক মঞ্চের ওপরে কফিনটি রাখা হয়। ওই মঞ্চটি ব্যবহার করা হয়েছিল 1865 সালে প্রয়াত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কফিন রাখার জন্য। বৃহস্পতিবার বিমানযোগে দক্ষিণ পূর্বাঞ্চলের রাজ্য অ্যারিজোনা থেকে ওয়াশিংটনে তার মরদেহ নিয়ে আসা হয়। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিবের বাসিন্দাদের ওপরে সিরিয়ার রাশিয়া সমর্থিত সরকারি বাহিনী ব্যাপক হামলা চালানোর পরিকল্পনা যে করছে সে সম্পর্কে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের শেষ শক্ত ঘাঁটি ইদলিব দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের কর্মকর্তারা সিরিয়া সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা যেন আক্রমণ অভিযান চালানোর আগেই ইদলিবের জনগণকে ওই এলাকা ছেড়ে যাওয়ার সুযোগ দেন। কর্মকর্তারা আরও বলেন ওই আক্রমণের ফলে সেখানে ঘোরতর মানবিক সংকট দেখা দিতে পারে। ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার পোপ ফ্রান্সিসকে নির্দোষ বলে দাবি করেছেন, তবে যুক্তরাষ্ট্রের একজন কার্ডিনালের বিরুদ্ধে যৌন অসদাচরণের বিষয়টি জেনেও তা উপেক্ষা করায় পোপ ফ্রান্সিস নজিরবিহীন জনরোষের মুখোমুখি রয়েছেন। সেক্রেটারি অফ স্টেট বলেছেন ওই অভিযোগের কারণে এক সময়ের শীর্ষ ক্যাথলিক দূত পোপ ফ্রান্সিসের পদত্যাগ দাবি করেছে, কিন্তু ওই তিক্ততা এবং উদ্বেগ সত্ত্বেও পোপ ফ্রান্সিস তার অনুগ্রহ বজায় রেখেছেন। বাংলাদেশের কক্সবাজারের একজন রোহিঙ্গা প্রহরীকে গুলি করে হত্যা করা হয়েছে। ইয়াবা ব্যবসার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কম্বোডিয়ার এক আদালত অস্ট্রেলিয়ান চিত্র নির্মাতা জেমস রিকেটসনকে গুপ্তচর বৃত্তির দায়ে 6 বছরের কারাদণ্ড দিয়েছে, তবে কোন দেশের জন্য রিকেটসন গুপ্তচরের কাজ করছিলেন সে সম্পর্কে কম্বোডিয়ার সরকারি আইনজীবীরা কোনো প্রমাণ দাখিল করতে পারেনি। মিশিগান রাজ্যের ডেট্রয়েটে আজ হাজার হাজার মানুষ সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী আরিথা ফ্র্যাঙ্কলিনকে শেষ সম্মান জানাচ্ছেন।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক লাইভে সহযোগিতা করলেন সঞ্জানা ফিরোজ এবং তহিদুল ইসলাম, আর প্রকৌশলী ছিলেন টমাস ব্লন্ডেট। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি আনিস আহমেদ এবং আমার সঙ্গে তাহিরা কিবরিয়া।
শুভরাত্রি,
ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.